আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান শাহিন শাহে বাগদাদ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি বা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা হুজুর গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনা করার জন্য, এবং এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমাদের সাথে মোবাল্লিকগণ উপস্থিত থাকবেন এবং নাতখা উপস্থিত থাকবেন। আমরা ইনশাআল্লাহ নাতে মুস্তাফা শুনবো, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাতে শুনবো, এবং মোবাল্লিকগণের কাছ থেকে মাদানী ফুল সংগ্রহ করবো, ইনশাআল্লাহ হাসিল করব। তা আসুন অনুষ্ঠানের শুরুতেই আমাদের যেই যথারীতি আমরা যে দরুদে পাকের ফজিলত বলে থাকি, একটি দরুদ শরীফের ফজিলত শুনি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস পাকের সারমর্ম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত প্রেরণ করবেন। দর্শক, আল্লাহ তাআলা যদি কার উপর একবারও রহমত প্রেরণ করেন বা রহমতের দৃষ্টিতে তাকান, তাহলে তার দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়ে যাবে অবশ্যই। আর সে জায়গায় একবার দরুদ শরীফ পড়ার দ্বারা ওই ব্যক্তির উপর পাঠকারীর উপর দশবার রহমত বর্ষণ হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, এবং আমরাও যেন নিয়ত করি যাতে দৈনিক আমরা কিছু না কিছু দরুদে পাক অবশ্যই যেন পাঠ করি। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে মোবাল্লিক হিসেবে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকের দাওয়াত ইসলামী মোহাম্মদ লিয়াকত আত্তারি। ভাই কেমন আছেন?
আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকের দাওয়াত ইসলামী মোহাম্মদ ইকরাম আত্তারি। হুজুর কেমন আছেন? তো জানাচ্ছি। এবং আমাদের নাতখা শাহাদাত ভাই, ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাতে মুস্তাফা শুনি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করি, এবং যদি সম্ভব হয় চোখকে বন্ধ রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করে, মক্কা মদিনা শরীফের ধ্যান করে, যদি সম্ভব হয় অশ্রু প্রবাহিত করে নাত শরীফ শুনতে থাকুন ইনশাআল্লাহ। এর দ্বারা যে লুৎফ, যেই আপনার অন্তরের অবস্থা সৃষ্টি হবে, ক্যাফিয়ত সৃষ্টি হবে, আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এটি আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ইসলাম ভাইরা
এবং মাদানী চ্যানেল, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عرش سے نور چلا اور حرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا تیرے کرم تک پہنچا سلسلہ میرے گناہوں کا تیرے کرم تک پہنچا تیری معراج جانے کہاں تک پہنچا میری معراج نے تیرے قدم تک پہنچا صلی علی رسول নাম সল্লি আলা মুহাম্মাদিন। ওমাই কাছ দেখে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে ওয়ালে ওমাই কাছ দেখে নাও মদনী মদিনে ওয়ালে প্রেমের সোঁধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দি দার দাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে ওমাই কাছ দেখে নাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে ওমাই কাছ দেখে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সোঁধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চর
চরণে রাখো না, তোমার চরণে রাখো না, মদনী মদিনে ওয়ালে কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বারে হতে মনোরম, তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বারে হতে মনোরম, আছে কি এমন ঠিকানা, আছে কি এমন ঠিকানা, মদনী মদিনে ওয়ালে আমার কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে তুমি সুদা পান করাও না, মদনী মদিনে ওয়ালে তোমার দ্বারে তোমাকে চাই, ফিরায়ো না খালি আমায়, তোমার দ্বারে তোমাকে চাই, ফিরায়ো না খালি আমায়, আমায় আপন করে নাও না, আমায় আপন করে নাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে তোমার প্রেমে চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার, তোমার প্রেমে চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার, দনের মোহ দূর করো না, ধনের মোহ দূর করো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক, অবশ্যই আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে, যেই উম্মতকে নিজের কাছে ডেকে নেবেন, সেই উম্মতই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত হাজির দিতে পারবে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে পারবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকেই দয়া করবেন তার স্বপ্নে তশরিফ আনবেন এবং তার ভাগ্য চমকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়ন এবং স্বপনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক, দিদার দিয়ে মালামাল করুক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহব্বত আমাদেরকে দান করুক। দর্শক, আজকে আমাদের যে অনুষ্ঠান, অনুষ্ঠানের শাহেন শাহে বাগদাদ, এবং সেই অনুষ্ঠানের বিষয় হচ্ছে মাহবুবে সুবহানি, যে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মর্যাদা সম্পর্কে একটি মর্যাদা দেওয়া হয়েছে, অনেকগুলো মর্যাদা ওনার আছে, অনেকগুলো স্ট্যাটাস ওনার আছে, অনেকগুলো উপাধি ওনার রয়েছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটি উপাধি নিয়ে কথা বলবো এবং বিশেষ করে মাহবুবে সুবহানি নিয়ে কথা বলবো এবং সাথে সাথে আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করবো। আমরা প্রথমেই আমাদের সৈয়দ ইকরাম বাপু ইকরাম সাহেবের কাছে যাবো ইনশাআল্লাহ, এবং ওনার কাছ থেকে জানতে চাইবো যে মর্যাদা, এটা তো প্রত্যেক মানুষের এক একটি মর্যাদা থাকে, প্রত্যেক জায়গায় এক একজনের এক একটি মর্যাদা থাকে, আউলিয়া কেরামের এরকম মর্যাদা আছে, যদি আপনি হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মর্যাদা সম্পর্কে আমাদেরকে বলতেন দর্শকদের জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের যে বিষয় মাহবুবে সুবহানি, মাহবুবে সুবহানি যে আল্লাহ তাআলা প্রিয় ব্যক্তি, আল্লাহ পাক সুবহানাহু তাআলা যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না,
যে
আমার নবী হচ্ছেন খাতামুল আম্বিয়া,
যে শেষ নবী,
শেষ নবী, তো তারপর কোনো নবী আসবে না, যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, বাট রিসালাতের দরজা কিন্তু বন্ধ হয়নি। এখন থেকে কিয়ামত অবধি আল্লাহর ওলিগণ হতে থাকবেন, আসতে থাকবেন,
বেলায়েতের
বেলায়েতের দরজা। তো প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক সুবহানাহু তাআলা উম্মতদেরকে, প্রিয় নবীর উম্মতদেরকে, আল্লাহ পাকের বান্দাদেরকে, তাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে শত শত, কিছু আছে সহস্র মুজাদ্দিদ, কিছু আছে শতাব্দী মুজাদ্দিদ, কিছু আসেন 100 বছর পর, কিছু আছেন 1000 বছর পর। আর আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি হচ্ছেন ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ, যেমন আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আর গৌস পাক হচ্ছেন ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ। তাহলে ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আমার গৌস পাক, ষষ্ঠ শতাব্দী। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাক গৌস পাক শাহনশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন নিয়ামত দ্বারা জন্য করেছেন। তিনি পৃথিবীতে আগমন করার পূর্বেই তার পিতাকে সুসংবাদ প্রদান করা হয়েছে,
আচ্ছা মাশাআল্লাহ,
ইয়া আবা সালেহ, হে হে আবু সালেহ, আতাকাল্লাহু, আল্লাহ তোমাকে প্রদান করবেন, ইবনান সালিহান, তোমাকে নেককার সন্তান প্রদান করবে।
আচ্ছা,
তো তাই নয় যে হচ্ছেন আমার সন্তান, মানে ওইসব করছেন সে আমার বংশধর থেকে হবে এবং সে আমার মাহবুব হবে।
আচ্ছা,
এবং অপরাধে বলা হচ্ছে মাহবুবুল্লাহ,
এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শেষ করেছেন এভাবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু সালেহ মুসা জঙ্গিকে এভাবে সুসংবাদ প্রদান করা হচ্ছে যে তোমার নসল দিয়ে এমন একজন সন্তান আসবে যে নেককার হবে, যে আমার মাহবুব হবে এবং আল্লাহ পাকেরও মাহবুব হবে, আমারও প্রিয় হবে, আল্লাহ পাকেরও প্রিয় হবে,
মাশাআল্লাহ।
তাহলে শুধু তাই নয়, তার মর্যাদা সমস্ত ওলিদের মাঝে এমন হবে যেভাবে আমার মর্যাদা অন্যান্য নবী এবং রসুলগণের উপর, যেভাবে আমার মর্যাদা ঠিক তেমনি মর্যাদা অধিকার হবে শাহনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা। তাহলে আমরা তো যারা জানি দুনিয়ার মধ্যে মানুষ আসার পর নেককার হয়, দুনিয়ার মধ্যে মানুষ এসেই তারা নেককার পরহেজ হওয়ার চেষ্টা করেন, আর আমার গৌস পাক শাহনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এমন একজন হাস্তি, তিনি এমন একজন ব্যক্তি, তিনি এমন একজন সত্তা যিনি দুনিয়াতে আসার আগেই তিনি নেককার ছিলেন। কিভাবে নেককার ছিলেন? এই তো তার আব্বাজান আম্মাজান নেককার ছিলেন। সাধারণত 60 ইয়ার্স ওল্ড, 7 বছর বয়সে কোনো নারী সন্তান জন্মদানের সেই সিচুয়েশন থাকে না, কিন্তু আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আম্মাজান উম্মুল খায়র মা ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহা 60 বছর বয়সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে জন্মদান।
আমরা অনেকে অনেকে শুনি যে অনেক নবী নবী ওনাদেরও সন্তান হয়েছেন একদম
একদম শেষ বয়সে, ঠিক তদ্রূপ আমার গৌস পাক আম্মাজানও তাকে শেষ
বয়সে
এভাবে জন্মদান করেছেন। তখন তিনি তিনি আসার আগেই অনেক সুসংবাদ এসেছিল যে নিভাবে প্রেমের দরবার থেকেও এবং মা হাওয়া রহমতুল্লাহ তাআলা আলাইহার পক্ষ থেকে এসেছিল সুসংবাদ, এবং মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অনেকে সুসংবাদ দিয়েছেন যে হে উম্মুল খায়র, তোমার নসলে তোমার গর্ভের মধ্যে এমন একজন সন্তান আগমন করেছে যে গোসল আজম হবে, যিনি মারফতের অধিকারী হবেন,
যিনি আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত ব্যতীত সাধনা ব্যতীত আল্লাহ তাআলার অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে যাবেন। তার মানে এই নয় যিনি ইবাদত রিয়াজত করবেন, আবার এমন নয়। আমরা তো রিয়াজত করেই পাই, আর উনি রিয়াজত ছাড়াই অনেক কিছু পেয়ে গিয়েছেন। আর তিনি গৌসুল আজম, গৌস সাহায্যকারী। গৌসুল আজমের একত্ব হচ্ছে যে এটা যে গৌস হচ্ছে যার শুধু মুখে নয় সমস্ত পশম লোমে লোমে পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে, সেজন্য যেন গৌসুল আজম। যেহেতু উনি আল্লাহ পাকের মাহবুব, আমার আল্লাহ আল্লাহ পাকের মাহবুব, প্রিয় নবীর মাহবুব, প্রিয় প্রিয়, সেজন্য তাকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দ্বারা আল্লাহ পাক তাকে ধন্য করেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ বাপু, খুব চমৎকার কথা বলেছেন এবং চমৎকার সুন্দর মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন। জি রিয়াকাত ভাই,
মাশাআল্লাহ, এটা তো অনেক সৌভাগ্যের বিষয় যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এবং ওনার তাজকিরা করার একজন মুরিদের সৌভাগ্য হচ্ছে, এটা চেয়ে বড় বিষয় আর কি হতে পারে?
যেখানে আল্লাহ তাআলার ওলিদের তাজকিরা হয়, আলোচনা হয়, সেখানে
আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। এটা আমাদের আকীদা যে এখন আমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয় নেওয়া হয়েছে মাহবুবে সুবহানি। তো মাহবুব মানেই হচ্ছে প্রিয় আল্লাহ তাআলার, আর সুবহান মানে এটা তো আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, তো আল্লাহ তাআলার প্রিয়। আর আল্লাহ তাআলার প্রিয় তারাই হয় যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করে নেন, আলহামদুলিল্লাহ। শুধু নির্বাচন করে নেন না, যখনই নির্বাচন করে নেন ওনাদের মধ্যে আল্লাহ তাআলার যে আনুগত্য করার একটা স্পিরিট, একটা পাওয়ার, সেটাও আল্লাহ তাআলা প্রদান করে দেন। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও ইরশাদ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা যারা ওলি ওনাদের কোনো খফ থাকে না, ভয় থাকে না, আর ওনারা সবসময় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করে থাকেন। আর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর থেকে দূরে ছিলেন না, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। যে আমরা যদি দেখি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার বাপু বলেছেন যে ওনার আগমনের সুসংবাদ রাসূল দিয়েছেন, কেনই বা দিবেন না, যেহেতু উনি হচ্ছেন পরবর্তী যে যুগে উনি আসবেন, ওনার যুগে যিনি আসবেন ওই যুগের সর্বশ্রেষ্ঠ অলি, সর্বশ্রেষ্ঠ কুতুব, সর্বশ্রেষ্ঠ গৌস যাকে বলা হয়। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তো ওই ইরশাদাত যেগুলো আছে ওখান থেকে তাফসিরগণ এটা লিখেন যে আল্লাহর ওলি তারাই হয় যারা ইমানদার এবং তাকওয়াবান। তো তাকওয়ান কারা বাপু? তাকওয়ান হচ্ছে তারাই যারা আল্লাহ তাআলার ফরজগুলো আদায় করে। আর আল্লাহ তাআলা বলছেন যে আমার সবচেয়ে প্রিয় তারাই হয় যারা আমার ফরজগুলোকে সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে আদায় করে। নফল তো আছে, বলছে আমার প্রিয়, আমার নৈকট্য, আমার কাছে তারাই আসতে পারে যারা আমার ফরজগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে। সাহেবে বাহজাতুল আসরার যিনি, তো ওনার কিতাবের মধ্যে একটা বুজুর্গের ঘটনা এভাবে এসেছে। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধি সম্পর্কে জানার পর, তো উনি এই প্রসিদ্ধি, এই বিখ্যাত খ্যাতি কিভাবে অর্জন করলেন, কোন আমলের কারণে ওনার এত খ্যাতি, ওনার প্রসিদ্ধি চারিদিকে বিরাজ করছে, তো আমি এটা জানার জন্য ওনার সঙ্গ লাভ করলাম। তো উনি রাত্রে কি এমন আমল করেন যেটা জানার জন্য আমি ওনার সাথে রাত্রি যাপন করা শুরু করলাম। তো এক রাতে আমি ওনার সাথে সাথে রাত যাপন করলাম, তো দেখলাম যে উনি ইশারের নামাজ আদায় করে ওনার হুজরার মধ্যে চলে গেলেন, গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ওই রাতে উনিও ঘুমান নাই, ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিও ঘুমান নাই, কেননা ওনার আজকে যাচাই করার দিন ছিল যে গোসে পাক কি এমন আমল করেন যার কোণে গোসে পাক হয়েছে। তো উনি দেখলেন যে রাতের তিন ভাগের এক ভাগের মধ্যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নফল নামাজ আদায় করতেন। আর রিওয়ায়তের মধ্যে আমরা এটা সবচেয়ে বিখ্যাত রিওয়ায়াত যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি টানা 40 বছর ধরে ইশারের বুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তো এটা কেমন আশিকের নামাজ যে অজু রয়ে গেছে কিন্তু ইবাদত করেছেন আল্লাহ তাআলার। আচ্ছা, বলা হচ্ছে যে রাতের তিন ভাগের এক ভাগের মধ্যে উনি তো এইভাবে ইবাদত করতেন, আর অন্য ভাগের মধ্যে উনি আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করতেন। আর যেটা আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের মধ্যেও পাই যে আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করা বা আল্লাহ তাআলার কাছে রোনাজারি, আহাজারি, নিজের অবস্থার কথা, কেফিয়াতের কথাগুলো মানে দেখে। তো গোসে পাক ওই বুজুগ বলছেন, ওই গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি রাতের কোনো অংশেই আল্লাহ তাআলা থেকে গাফিল হতেন না, তো এই জন্যই গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা লকব হয়েছে মাহবুবে সুবহানি, অর্থাৎ উনি এই রাতগুলোকে গাফিল ভাবে না কাটানোর বরকতে আল্লাহ তাআলার মাহবুব হয়েছে।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মানান চ্যানেল দর্শক, খুবই সুন্দর কথা আমরা শুনেছি এবং এখান থেকে আমি একটি শিক্ষা আমার জন্য, যে আমরা অনেক সময় এমন করি যে কোনো একজন মানুষের যদি মর্যাদা সম্পর্কে আমরা জানি, স্ট্যাটাস সম্পর্কে আমরা জানি, তখন আমরা চেষ্টা করি যে তার দোষ কিভাবে আমরা বের করবো, তখন আমরা কি করি তার সাথে থাকার জন্য চেষ্টা করি যে তার কোন কিছু যদি উইক পয়েন্ট আমি বের করতে পারি তাহলে আমি তার বদনামিটা করতে পারবো, গীবত করতে পারবো। কিন্তু পূর্ববর্তী বুজুর্গানে কিরামের ওনাদের শিক্ষাটা কেমন ছিল, ওনাদের আচরণটা কেমন ছিল, ওনাদের অভ্যাসটা কেমন ছিল, যে এই ব্যক্তি কিভাবে আল্লাহ তালার কাছে এত মর্যাদাবান বা উনি এত প্রসিদ্ধ এবং উনি এরকম আল্লাহর ওয়ালি হয়েছেন কিভাবে, বা উনি কি আমল করেন সেটা দেখার জন্য, যাতে তিনিও সেই আমলটা করতে পারেন। আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং সাথে সাথে কিতাবের মধ্যেও পড়েছে এরকম অনেক সাহাবিও এরকম করেছেন, যে
সাহাবি যখন মসজিদে মানে প্রবেশ করবেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সর্বপ্রথম আজকে যে প্রবেশ করবে উনি হচ্ছে জান্নাতি, এরকম তিন দিনই হয়েছে। তো অন্য সাহাবি দেখার জন্য যে ইনি কোন আমলের কারণে জান্নাতি ওনার বাসায় চলে গেলেন অতিথি হিসেবে, তো আসলে এটা সাহাবিদেরও আমল ছিল এবং বুজুর্গানে কিরামদেরও আমল, যে মানুষ কেন ভালো হচ্ছে, কেন এত মর্যাদার অধিকারী হচ্ছে, এটা যাতে নিজেও হতে পারি। কিন্তু আপনি যেটা বলেছেন আসলে সমাজের মধ্যে এটার উল্টো চিত্র আমরা দেখতে পাই, যে আমাদের উইক পয়েন্ট কি আছে এটা নিয়ে মানুষ,
এটা আসলে আমাদের শিক্ষার বিষয়। আরেকটি বিষয় আমার এখানে মনে পড়ে গেছে যে একজন বাবু, আমি এক জায়গায় পড়েছিলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহর একটি কিতাবের মধ্যে, যে ইমাম মালিক যদি আল্লাহ তাআলা সম্ভবত বা চার ইমামের মধ্যে একজন, তো ওনাকে দেখার জন্য ওনার সঙ্গ অবলম্বন করার জন্য একজন লোক গেলেন, তো ওনার সাথে রাত্রে থাকলেন। এখন ওই ব্যক্তি কি করলেন, ওনার সাথে শুলেন একই খাটে বা পাশাপাশি একই রুমে শুলেন। এখন ইমাম মালিক রদি আল্লাহ তাল্লাহ বা যেই বুজুর্গ যেই চার ইমামের মধ্যে একজন ইমাম হবে, তো তিনি ইমাম মোহাম্মদ হতে পারেন এরকম, যেহেতু আমার মনে পড়ছে না স্পেশালি। তো এখন তিনি কি করলেন, সারা রাত ঘুমাননি, তিনি সারা রাত মাথা ঠেকে দিয়ে চুপ করে আছেন, তিনি কি করলেন মাসালা চিন্তা করছেন, এখন কোরআনের পাশ থেকে মাসালা বের করছেন। এখন পাশের লোকটি যিনি ছিলেন উনি দেখছেন, দেখার পরে কি করলেন, দেখলেন যে ফজর তাহাজ্জুদে তিনি উঠেন নাই বা ফজরের ওয়াক্তে তিনি কি করে উঠে উযু ছাড়া নামাজ পড়লেন, জাহিরি ভাবে তিনি দেখছেন। এখন উনি ওনার মধ্যে একটা কনফিউজ, কি রে আমি কি জিনিস দেখলাম, যে ব্যক্তি সারাদিন সারা রাত ইবাদতও করে নাই এবং ঘুম থেকে উঠে তিনি উযু ছাড়া নামাজ পড়ছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সারা রাত ঘুমিয়েছেন দেখলাম এবং উযু না ফজর নামাজ পড়তে উঠেছেন উযু করেননি, তো তিনি বললেন যে এখন আমি তো সারা রাত ঘুমাইনি, আমি তো মাসালা চিন্তা করছিলাম, কোরআনের পাক থেকে আমি মাসালা বের করছি, রিচার্জ করছিলাম, চিন্তা করছিলাম, আর যেহেতু আমি ঘুমাই নাই তখন আমার উজু আছে, উজু ভাঙে নাই, তো আমি কি করলাম এই জন্য ফজর নামাজ আদায় করলাম। তো ওনাদের চিন্তা ভাবনা ওনাদের ইয়াটা ছিল এরকম, কিন্তু আমাদের আসলে অন্য বিষয়, আমাদের চিন্তা ভাবনাটা আরো অন্য রকম। যাই হোক, আল্লাহ তালা ওনাদের বরকত আমাদেরকে নসিব করুক এবং বুজুর্গানে কেরামের চরিত্রগুলো অবলম্বন করার তৌফিক আমাদের দান করুক।
উদাহরণা করে বসি,
জি এইটা এটা একটা বিষয়, জি
অল্পতেই উদাহরণা করে বসি, যে মানে আমল নিয়ে মানুষের ঘাটাঘাটি করার চেষ্টা করি, নিজে আমল করি না কিন্তু অন্য কেউ যদি কোনো নেক আমল করে বসে সেটা নিয়ে আরো কত কথা আমরা তুলে ধরি।
আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচাক। বাবু জি,
আমার শাহ সাহেব বলতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি যখন যাচ্ছিলেন সে মাদ্রাসা নিজামিয়ার মধ্যে অধ্যয়ন করার জন্য, তখন সেখানে জায়গা ছিল না, জায়গা সংকুলন ছিল, রেস্টুরেন্টটা পরিপূর্ণ ছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে তাফাসাহু লিবালিয়িল্লাহ, তোমরা আল্লাহর ওয়ালির জন্য জায়গাকে প্রশস্ত করে দাও। তাহলে দেখুন, যদিও আমরা আজকে যেটা লেখাতে বললো উদাহরণ করে থাকি, যদিও মনে হয় মানুষটা আমার মতো, ওনার চলাফেরা এরকম, ওনার স্ট্যাটাস দেখতে এরকম খুব গায়ে গায়ে ভাব, তেমন এস্টাবলিশ না, তেমন সুন্দর পরিপাটি না, এরকম অনেক কিছু আমরা মনোধারণা করে ফেলে থাকি। আসলে কোনো ব্যক্তির কাপড় চুপড় তার এগুলো দেখেই বোঝা যায় না সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ তাআলার দরবারে কতটা গ্রহণ গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষুধাভীর। তো ক্ষুধাভীরতা কার মধ্যে রয়েছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন।
প্রত্যেকটা মুসলমানের যাতে তাজিম করা হয়, সম্মান করা হয়, কেননা কার কে লুকায়িত ভাবে আল্লাহ তাআলার বলি এটা কেউই জানবে না,
জানবে না। এজন্য হাজ মোহাম্মদ ইরশাদ আমাদের ইরশাদ করেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তাকে বলা হয় যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি আমার ভাইয়ের দৃষ্টি গোপন না রেখে ওগুলো ওপেন করে দিচ্ছি। আর সবচেয়ে বর্তমানে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফেসবুক বলুন সোশ্যাল মিডিয়ার মধ্যে জিনিসটা লাইভ দেখাই অন্যজনের দৃষ্টিটা, এটা
ভালো করে আমরা ভিডিও করে এগুলো ভাইরাল করে দিই, যাতে নিজের ভিউসটা বাড়ে এবং ওই ব্যক্তিকে পচানোর চেষ্টা করি, সমাজের মধ্যে লাঞ্ছিত করার চেষ্টা করি। আসলে আল্লাপাক যাকে ইচ্ছা তাকে সম্মান দান থাকেন, ফজল অনুগ্রহ দান করে থাকেন। এবং অপরায় আল্লাহ আবার ইচ্ছা করেছেন, অত ইজ্জুবাং তেশাউ অত দিল্লুবাং তেশাউ বিআলিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা আল্লাপাক তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাপাক তাকে অপদস্থ করেন, আর সবকিছুর ক্ষমতার অধিকার আছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাপাক সম্মান দান করেছেন গোতপাক শাহ বাগদাদকে, যে যেভাবে তিনি যখন যাচ্ছিলেন তখন কোনো মানুষ নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে অদৃশ্যভাবে ওই ছাত্রদেরকে বলে দেওয়া হচ্ছে যে তাফাসাহু লি ওয়ালিয়্লা, তোমরা আল্লাহর বলির জন্য জায়গায় প্রশস্ত করে দাও। তখন সবাই সকলেই জায়গা প্রশস্ত করে দেয় আল্লাহর বলির জন্য। তাহলে এ থেকে বোঝা যায় শাহ সাহেব বাগদাদ তিনি আল্লাহ তাআলার এমন মনোনীত বান্দা, এমন একজন বলি যে দুনিয়াতে আসার আগেই সিলেক্টেড হয়ে গিয়েছে এবং বলি হিসেবেই দুনিয়ার মধ্যে আগমন করেছে। যখন তিনি কোনো জীবিকা অর্জনের জন্য, যখন তিনি পারিবারিক আর্থিকভাবে যখন দুর্বল ছিল বা ইয়া ছিল, তখন তিনি আর্থিক অবস্থাকে সচল করার জন্য একদিন মেষ মহিষের সাথে যাচ্ছিলেন, গরু মহিষ মহিষ চড়ানোর জন্য। তখন হঠাৎ করে মানুষের মতো মহিষটা কথা বলতে লাগলো, হে আব্দুল কাদের, তোমাকে তো এই জন্য সৃষ্টি করা হয়নি, তোমাকে এই কাজের জন্য আদেশ দেওয়া হয়নি। এখানে ইয়া আব্দুল কাদের, ইয়াটা হচ্ছে হরফে নেদা, এটা এটা আম আম অর্থাৎ দূরে এবং কাছে দুইটার জন্য ইউজ হয়। আয়া আয়া হে হামদাই মুক্তি যে চারটা আছে, আরো চারটা হরফে নেদা পাঁচটা, ইয়াটা ছাড়া আর বাকি যে চারটা আছে ওই চারটা দূরে এবং কাছে বোঝায়, আর ইয়া শব্দটা কাছে এবং দূরে উভয়টি বোঝায়। এজন্য আমরা প্রিয় নবীকে ইয়া নবী সালাম আলাইক, আমরা নবীকে কাছে মনে করি, কারণ মুসলমানদের কাছে প্রত্যেক নবীগণ হচ্ছে নবীগণ মুমেনদের খুব নিকটে থাকেন, নিকটে আছে বিদায় আমরা সেজন্য ইয়া নবী বলে সম্বোধন করি। এগুলো আমরা ওহে নবী নয় হে নবী বলি, এজন্য সম্মান করে হে নবী, হে রসুল, হে গৌস, হে আব্দুল কাদের, এজন্য আমরা হে বলে থাকি ইয়া আব্দুল কাদের। তো এখনো শুধু মানুষ নয়, যেখানে ওই চতুষ্পদ জন্তু পর্যন্ত যেখানে বলে দিচ্ছেন হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, আপনাকে এই জন্য সৃষ্টি করেনি রব তাআলা এবং এই কাজ করার জন্য আদেশও দেওয়া হয়নি। তাহলে এ থেকে বোঝা যায় যে গৌতপাক শাহিন সাহেব বাগদাদ যখন এই কথা শুনলেন তখন সে চিন্তা করতে লাগলেন, মহিষ বা গরু সে মানুষের মতো কথা বলে যাচ্ছে। তখন তিনি আম্মাজানের কাছে এসে বলল এই ঘটনাগুলো যে আধ্যাত্মিকতা যে প্রকাশ পাচ্ছে। তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক যাদেরকে সিলেক্ট করেন, যাদেরকে কিছু দান করেন, যাদেরকে মনোনীত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে এরকম নিয়ামত দ্বারা ধন্য করেন এবং ওই বিষয়গুলো অদৃশ্যভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, তখন তারা ওই বিষয়গুলো সাধারণত অবলম্বন করেন এবং ওই আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য চেষ্টা করেন।
খুব সুন্দর কথা বলেছেন দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি। আরেকটি বিষয় হচ্ছে আসলে যে 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 কাজটা যার তারই সেই কাজটি করা উচিত। যে অনেক সময় অনেকে এমন কাজ করে থাকেন যেটা হয়তো তার সাথে শোভা পায় না। যাই হোক, আমরা বুঝতে পেরেছি বা শুনতে পেরেছি যে গোসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরকির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় মাপের ওলি এবং তাকে গৌস বলা হয়, গৌসুল আজম বলা হয়। প্রত্যেক যুগে এক একজন গৌস থাকে, কিন্তু গৌসুল আজম হচ্ছে সবচেয়ে বড় গৌস, অর্থাৎ সবচেয়ে বড় সাহায্যকারী। তো গোসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে পদমর্যাদা, এই পদমর্যাদাতেই কয়েকজনের কাছে কিতাবের মধ্যে লেখা হয়েছে কয়েকজনের কাছে থাকবে। একটা হচ্ছে যে এই এই মর্যাদাটা, অর্থাৎ অলিদের কুতুব আবদাল এরকম অনেকগুলো মর্যাদা থাকে। তো তার মধ্যে গৌস হচ্ছে, গৌসুল আজম হচ্ছে এমন একটি মর্যাদা যেটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা এটি এই মর্যাদাটা দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হচ্ছে যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতপ্রাপ্ত হলেন, সেটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এরপরে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেটা গিয়েছে। এরপরে সেটা হুজুর গৌসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর মধ্যে তশরিফ আনলেন, এরপরে এই এই মর্যাদাটি হুজুর গৌসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে এই মর্যাদাটি দেওয়া হয়েছে এবং এটি এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগ পর্যন্ত সেটি বড় পীরের কাছে থাকবে এবং ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে তশরিফ আনবেন তখন সেই গৌসপাকের স্ট্যাটাসটি, সেটি যে দায়িত্বটি, সেটি ইমাম মাহাদি রাদি আল্লাহ তালাহর কাছে যাবে। যাই হোক, এটি ওলামাই কেরাম ইনশাল্লাহ এই সম্পর্কে ব্যাপক ব্যক্ত করবেন, আমরা শুনবো ইনশাল্লাহ তাদের কাছ থেকে। আমাদের কাছে কয়েকটি কল আছে, কল শুনবো। জি, কল চালিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমাকে একটি গল্পে আজমে গজল শুনিয়ে।
জি অবশ্যই ইনশাল্লাহ আপনাকে শোনাবো, তবে গৌস আজমের গজল হয় না, এটি হয় মানকাবাত। আউলিয়া কিরামের সম্পর্কে বা ওনাদের সামনে কোনো একটা কিছু যদি পড়া হয় সেটাকে মানকাবাত বলা হয়, ঠিক আছে? জি, পরবর্তী কল।
গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম মিঠু। আমি তো সবসময় দেখি, আমার ভালো লাগে, আমার খুব সবসময় দেখি। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাইছি, আমার দিকে দোয়া করছিলাম।
ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আপনিও দাওয়াত ইসলামের জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেলের জন্য দোয়া করবেন। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ও আমি একটা নাচ শুনতে চাই। পুরো এই ধারা আমি সেই নাচটা শুনতে চাই।
আচ্ছা, ইনশাল্লাহ যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমরা তোকে শোনাবো। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মনি, আমি নারায়ণ থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখতেছি প্রায় 7 বছর ধরে। আমি সবাই জুড়ে মাদানী চ্যানেল দেখার জন্য, আগে আমি মানে অন্যরকম চলাফেরা করতাম। মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শেখার আছে, শিখে আমি এখন পাঁচত্ব নামাজ করি, তারপরে হাদিস সম্বন্ধে অনেক কিছু আমি শিখছি। এখন যে অনুষ্ঠানটা চলতেছে আমার বড় দিনে জানিয়া আমার অনেক ভালো লাগতেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন, দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ঘরে বসে আপনি ইলমে দিন শিখতে পারবেন, দিনের আলোচনা আপনি জানতে পারবেন। যে আমরা যে আলোচনা করছিলাম, আমাদের আলোচনায় আমরা আবার ফিরে যাব। জি মাশাআল্লাহ,
আপনি যেটা বলেছেন যে প্রতি যুগে একজন করে গস আসে, এটা কিতাবের মধ্যেও এসেছে যে এটাকে আকতাব বলা হয়। আকতাব, এটা কুতুবুন থেকে নেওয়া হয়েছে আর কি, কুতুব বা গস। এটা প্রতি যুগে একজনই থাকে। এরপর আপনি যে ক্যাটাগরির কথা বলেছিলেন মাশাআল্লাহ, তো আকতাবের পরে ক্যাটাগরিতে যিনি থাকেন ইনি হচ্ছেন আইম্মা, আর যিনি প্রতি যুগে দুইজন করেই থাকেন, এরকম ক্যাটাগরি আছে। তো ওলিদের মধ্যেও ক্যাটাগরি আছে। তো গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মর্যাদা বা ওনার যে ক্ষমতা, এগুলো সম্পর্কে যদি আমরা স্টাডি করি বা জানি, তাহলে আমাদের দিমাগ কাজ করে না যে আসলে উনি এতটা বিলায়তের কারামতের অধিকারী ছিলেন। একটা ঘটনা বহু মনে পড়ে গেল, সেটা হচ্ছে একবার গোসে পাক রহমতুল্লাহি তালালহি, এমনি তো গোসে পাক রহমতুল্লাহি তালালহি মুরিদের জন্য কোনো খফ নাই, গোসে পাক রহমতুল্লাহি তালালহির জন্য তো আল্লাহ তালার পক্ষ থেকেই কোনো খফ নাই, বরং গোসে পাক রহমতুল্লাহি তালালহির মুরিদের জন্য কোনো ভয় নাই। ওনাদের জন্য ইনশাআল্লাহ সজল দুনিয়া আখিরাতে ভালাই আর ভালাই কল্যাণ। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলাহির একবার মুরিদ, একজন মুরিদ, তো উনি দেখলেন যে ওনার এমন অবস্থা সৃষ্টি হলো যে ওনার মানে গোসল ফরজ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি,
ঘুমের মধ্যে।
জি, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে। তো উনি স্বপ্নের মধ্যে দেখলেন যে 70 জন মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন, তো যার কারণে ওনার গোসল ফরজ হয়ে গেছে। জি, 70 বার। তো এই ব্যবস্থাটা, এই যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা নিয়ে উনি যখন গোসে পাক রহমতুল্লাহি তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আরজ করলেন, যে উপস্থিত হলেন, যে সকল ঘটনা উনি খুলে বললেন, তো গোসে পাক রহমতুল্লাহি তাআলাকে বললেন যে এটা কেন হলো আমার সাথে। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলা ইরশাদ করছেন যে আমি গতকাল যে লৌহে মাহফুজের মধ্যে তোমার অবস্থা সম্পর্কে এটা দেখলাম যে তুমি 70 জন মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তো যেহেতু তুমি আমার মুরিদ, তো আমার একটা দায়িত্ব যাতে আমি তোমাকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। তো যেহেতু একজন পীরের দায়িত্ব যে মুরিদকে সর্বসময় গুনাহ থেকে যাতে বাঁচা, নিজের ইমানকে যাতে হিফাজত রাখেন, এটা একটা পীরের উপর, পীরের তার মুরিদের উপর দয়া থাকেই। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলাহি যখন দেখলেন ওই ব্যক্তির অবস্থা, তো উনি কি করলেন, সেটা স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিলেন। অর্থাৎ স্বপ্নের মধ্যে হলে তো সেটা গুনাহ,
আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
দোয়া করেন, আর দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিলেন। আর স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিলে তো যেটা বাস্তবিক অর্থে গুনাহ হয়ে যেত সেটা হবে না। তো এই জন্য ওই ব্যক্তিটাকে বললো যে আমি দেখেছি তোমার যে তুমি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তো আমি চাই না আমার মুরিদ এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাক। আর আমি যখন আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম তো আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন। আর কেন করবেন না বাপু, কিতাবের মধ্যে এসেছে যে যখন আল্লাহ তাআলার ওলিরা আল্লাহ তাআলার ফরজগুলো আদায় করতে করতে আল্লাহ তাআলার নিকটে চলে যায় তখন ওনাদের চোখটা আল্লাহ তাআলার চোখ হয়ে যায়, ওনাদের হাতটা আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, ওনাদের চলাটা আল্লাহ তাআলার কুদরতি চলা হয়ে যায়। তো এই কারণে দেখা যায় আল্লাহর ওলিরা যেদিকেই হেঁটে যায় সেদিকে বরকত আর বরকত হয়, আল্লাহর ওলিরা যেদিকেই দৃষ্টি দেয় সেদিকে কারামত প্রকাশ পায়। তো অনেকে অনেক সময় কিছু বুঝে না, তো আজকে একজন মেসাল দিচ্ছিলেন, তো আমি হ্যাঁ উদাহরণ দিচ্ছিলেন যে কম্পিউটারের মধ্যে মানে আপনার ঢাকা থেকে কেউ কাজ করছে, তো উনি বলছেন যে মানুষের এটা আকলে আসে না যে একজন যদি ঢাকা থেকে বসে চট্টগ্রাম অফিসের কাজ করতে পারে তাহলে আল্লাহর বলিরা কেন কারামত দেখাতে পারবে না। আমার মাথায় আসতেছে না যে মানুষ কেন বুঝে না যে ঢাকা থেকে বসে যদি চিটাং এর কাজ করা যায় কোনো নেটওয়ার্ক ছাড়া কোনো মানুষের সহায়তা ছাড়া তাহলে আল্লাহর বলিরা কেন এক জায়গা থেকে বসে পুরো দুনিয়া কাজ করতে পারবে না। এটাও খুব সুন্দর একটা উদাহরণ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন,
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, একটি প্যাকেজ চালানোর সময় হয়ে গেছে, আমরা প্রতিদিন অনুষ্ঠানে আমাদের প্রতিটি অনুষ্ঠানে এক একটি প্যাকেজ আমরা চালাবো নিয়ত করেছি। তো এটি হচ্ছে গোসপাক শাহিন শাহে বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ওনার লিখিত যেই কসিদা যেই যেই ইয়া কসিদা ইয়ে গসিয়া তার ব্যাখ্যা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা একটু শুনবো সামান্য। তো প্যাকেজটি চালিয়ে দিচ্ছি।
কি বলেছেন আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। হুজুর গৌসে পাক শাহিন শাহি বাগদাদ তিনি তার কসিদার মধ্যে উল্লেখ করেছেন, আমার মুরিদ তুমি কোনো কিছুকেই ভয় করো না, আমার রব তাআলাই হচ্ছে আমার মালিক যিনি আমাকে এই মর্যাদা দ্বারা উন্নীত করেছেন আর যার মর্যাদা এত উঁচুতে সুতরাং তিনি তার আশাগুলোকে ওই আল্লাহ পাকের দরবারে ওইভাবেই পেশ করে থাকেন। সুতরাং আমার গোসে পাক শাহিন শাহি বাগদাদ মুরিদদেরকে জন্য সুসংবাদ প্রেরণ দিয়েছেন যে হে আমার মুরিদ, লা তাখাফ ওয়া লা তাহজান, তোমরা ভয় করো না চিন্তা করো না, তোমরা যেহেতু আমার মুরিদ হয়েছ সুতরাং আমি আল্লাহ পাকে নিয়ামত লাভের জন্য হয়েছি এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা যা রয়েছে তোমরা আমাকে পেশ করবে, আমি পৌঁছে দেবো। কেমন যখন হুজুর গৌসে পাক শাহিন শাহি বাগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, আমার কোনো মুরিদ ঝুমন্ত অবস্থায় যদি সে ঘুমন্ত অবস্থায় তার কাপড় যদি উঠে যায় তখন যদি দেখা যায় তখন আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানি আমার বেলায়তের হাত দ্বারা তার পথরের কাপড়কে টেনে দিব দেখে দিব। আল্লাহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতে কি আমরা বুঝতে পারলাম জানতে পারলাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই কেমন বেলায়তের অধিকারী, মুরিদ কোন জায়গায় পীর কোন জায়গায় যেই জায়গায় থাকুক না কেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বেলায়তের হাত দ্বারা কাপড়কে টেনে দিবেন, মুরিদের সতর্ককে হিফাজত করবেন সংরক্ষণ করবেন অন্য ব্যক্তি দেখার চেয়ে। আল্লাহ কোন মুরিদ যদি ঘুমন্ত অবস্থায় যদি এমন পীরের দয়া পায় তাহলে জাগ্রত অবস্থায় মুসিবতের সময় কেমন দয়া পাবে। কৃষ্ণাই ভাইরা আমরা যারা গোসে পাকের মুরিদ হইনি সুতরাং আপনাদেরকে আরজ করব দেরি না করে আমরা গোসে পাকের মুরিদ হয়ে যাই এবং তার বেলায় তারা নিজেকে ধন্য করি। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই ফায়েজ তারা ধন্য করুক। আমিন বিজাহিন নবিয়িন আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ দর্শক, খুবই সুন্দর আমরা আলোচনা শুনেছি গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মর্যাদা সম্পর্কে। কয়েকজন দর্শকের কলও ছিল যে আমরা নাচ শুনবো বা গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মানকাবাত শুনবো, ইনশাআল্লাহ এরপর আমরা একটা মকর কাছে আসবো। জি কয়েকজন আমাদেরকে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মানকাবাত শুনিয়ে দিন।
দস্তগীর দস্তগীর গৌসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর আউলিয়া দরবার গো তুমি গোসে আজম দস্তগীর আউলিয়া দরবার গো তুমি গোসে আজম দস্তগীর সুফি কোনে ইমাম তুমি গোসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর তুমি সকল পীরদের পীর তুমি যে রোশন জমির তুমি সকল পীরদের পীর তুমি রোশন জমির তুমি সকল পীরদের পীর তুমি যে রোশন জমির খোদা বিউদের সরদার তুমি গোসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর ধর তরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গস ধর তরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গস তোমার প্রতাপ যে এমন গোসে আজম দস্তগীর 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 গোসে আজম দস্তগীর দস্তগীর
দস্তগীর অর্থ হচ্ছে হাত পাকার নেওয়ালা, না অর্থাৎ যিনি হাত ধরেন। তো আমরা এমন একজন পীরের হাত ধরেছি, আমরা এমন একজন গৌসে পাক রহমতুল্লাহ দামন আঁচল ধরেছি যে ইনশাল্লাহ দুনিয়ার মুসিবত আমাদেরকে ছোঁতে পারবে না ইনশাল্লাহ, এবং কবর হাসরের মুসিবত থেকে ইনশাল্লাহ আমরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলাহির উসিলায় ইনশাল্লাহ আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ আজিজ। যে যে বিষয় নিয়ে আমি বাপুর সাথে কথা বলতে চেয়েছিলাম, বাপু আপনার যে মাদানী ফুলটি আমরা শুনেছি যে প্যাকেজটি আমরা চলেছে যে গোসে পাক রহমতুল্লাহ উনি বলেছেন যে আমার কোনো মরিদ যদি পূর্বে থাকে না ওনার সতর যুদ্ধতে যে আমরা চতুর্থী করে দেবো, আমি সেটাকে ঢেকে দেবো। এটার অর্থ হচ্ছে যে গোসে পাক রহমতুল্লাহ তাল আলহি এর কোনো মরিদ যদি ওনাদের মান সম্মানের উপর যদি আঘাত আসে সেটাও তিনি কি করবেন, যে ব্যাখ্যা যদি একটু বিস্তারিতভাবে বলতেন।
গোসপাক রহমতুল্লাহ তাআলা তিনি এভাবে বলে যাচ্ছেন যে আমার কোনো মরিদ যদি পূর্বে থাকে আমি যদি পশ্চিমে থাকি তখন সে ঘুমন্ত অবস্থা, আমরা সকলে জানি কারণ ঘুম হচ্ছে মৃত্যু সমতুল্য, মৃত্যুর অর্ধেক
ভাই
বলা হয়। তো ঘুমন্ত অবস্থায় কাপড় উঠে যায়, সরে যায়, খুলে যায় এই অবস্থা, তখন আমার কোনো মরিদের কাপড় যেরকম উঠে যায় তাহলে সে তো জানে না আসলে সে ঘুমার অবস্থা, অর্থাৎ কেউ দেখবে এসে ওই মানুষদের থেকে তার স্থান লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তার লজ্জাটাকে হেফাজত করার জন্য গোসে পাক শেনশেহ বাগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই বেলায়েতের হাত দ্বারা তার সতরের কাপড়কে টেনে দিবেন। তাহলে দেখুন যেটা বনে বলেছি, উনি তখন ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যদি পীরের এমন দয়া হয় জাগ্রত অবস্থায় মরিদ যদি বিপদে পড়েন তখন ডাক্তার কি সারা দিবেন না, আর এর চেয়ে বেশি দিবেন, এখন তো জাগ্রত অবস্থায় পাচ্ছে। সেজন্য গোসে পাক, আমরা গোসে পাকের মরিদ, আমাদের কোনো ভয় নিতে না, বলেছেন লা তাখাফ আমাদের চিন্তা কিসের, আর আল্লাহ যে পীর যাকে পীর মেনেছি তারও ভয় নেই, সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, আলা সাবধান নিশ্চয় আল্লাহর যারা বলি তাদের পরাকাশে না আছে কোনো ভয় না আছে কোনো চিন্তা। তো যেখানে আমার গোসে পাকের কোনো চিন্তা নেই আমাদের চিন্তা কিসের, কারণ বাবার যদি চিন্তা না থাকে সন্তানের চিন্তা করতে
তাই বলে। আবার অনেকে এটা এক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে যে চিন্তা নাই বলে তাহলে আমি গুনাহ করতে পারবো, এটা নয়,
এটা নয়,
জি
চিন্তা নেই বলতে এটা নয়, তার মানে গুনাহের কাজে আসলে বাপু আমরা যারা আছি, কারণ অহংকার রিয়া মানুষকে তখনই ঘায়েল করে যখন সে সামান্য ইবাদত করে আর নিজেকে অনেক কিছু করে ফেলেছি মনে করে। যখন শাহিন সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা তিনি যখন পাহাড়ের পর্বতে যখন ইবাদত রিয়াজ করে যাচ্ছিলেন তখন শয়তান তাকে দুঃখ দেওয়ার জন্য এসেছিল, তখন বলেছে হে আব্দুল কাদের আমি তোমার রব তাআলা, তুমি আমার শুকরিয়া আদায় সিজদা আদায় করো, একটা মহাসিংহাসন নিয়ে আসলো, অনেক নূর চমকাচ্ছে, এখান থেকে আলো চমকাচ্ছে, নূর ডাট মিন সেখানে আলো। তখন বললে যে কোন রক্ত কখন এইভাবে সরাসরি কাউকে দেখা দেয় নাই। আমার গোসা আব্দুল জিনের তিনি এভাবে বলতে লাগলেন, কোন রক্ত এভাবে এসে দেখা দেয় নাই, আজকে তোমার জন্য সবকিছু হালাল করে দিয়েছি, তুমি যা ইচ্ছে তা করো, ইফ আল সীতা যা ইচ্ছে তা করো। তাহলে তাহলে গোসা পাক সাংসার বাগদা চিন্তা করতে লাগলেন। তখন তিনি বলতে লাগলেন, দেখো আমি যা ইলমে দিন অর্জন করে, ইলমে দিনের ফজিলত এখান থেকে আমরা বুঝতে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি ইলমে দিন যে অর্জন করেছি সেখানে এটা ছিল, আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে যখন দেখা দিবেন, যখন দিদার লাভ করে বান্দারা, তখন রব তাআলার সাথে আমার নবীও থাকবে। তো তুমি আছো, তুমি যদি রব হও তো আমার নবী কোথায়? তখন ফাঁসে গেছে, তো তুমি তো রব না, আর রব তো কখনো এইভাবে দেখা দেয় না বান্দারে। তখন বললো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন পড়তে লাগলো তখন আলোটা ছোট হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন বলতে লাগলো, আব্দুল কাদের তোমাকে তোমার জ্ঞান রক্ষা করেছে। তখন এটা তখন তিনি বলতে লাগলেন, আমার গোস্তা পাক এভাবে বলতে লাগলেন যে আমাকে আমার জ্ঞান রক্ষা করেনি, আমাকে আমার নবীর মোহাব্বত ভালোবাসায় রক্ষা করেছে। আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। দুইটা যেখানে রবের দয়াও আছে আর হুব্বে মুস্তাফাও আছে। কারণ হুব্বে মুস্তাফা যখন তিনি প্রকাশ করলেন তখন এই অবস্থা খারাপ হয়ে গেল, কারণ রবের সাথে নবী থাকবেন, কারণ এটা মাহবুব। আর যাকে ধোকা দেওয়ার জন্য আসছে তিনি মাহবুবে সুবহানি,
মাশাআল্লাহ,
মাহবুব মাহবুবে সুবহানি তাকে ধোকা দেওয়ার জন্য এসছে শয়তান, আর মাহবুবে সুবহানি মাহবুবকে টেনে নিয়েছেন, কারণ তিনি বলেছেন মাহবুবি, আমার আমার মাহবুব, আমার প্রিয় এবং মাহবুব মাহবুবুল্লাহ, আল্লাহর মাহবুব। তাহলে মাহবুবে সুবহানি আল্লাহর মাহবুব এবং মাহবুবি আল্লাহ প্রিয়, আল্লাহ প্রিয় হাবিব মাহবুব। আর যাকে ধোকা দিচ্ছেন তিনি মাহবুবে সুবহানি, তাহলে মাহবুবে সুবহানিকে ধোকা দেওয়ার জন্য হচ্ছে শয়তান। আর যখন তিনি মাহবুবের কথা স্মরণ করেছেন, আল্লাহর হাবিবের কথা যখন স্মরণ করেছেন, তখন ওই শয়তান তখন বিগলিত হয়ে যাচ্ছিল। এবং তিনি তখন তখনই বলেছিল যে আমার রব তাআলার দয়া এবং আমার নবীর মোহাব্বত ভালোবাসা আমাকে রক্ষা করেছিল। তাহলে এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে ইলমে দিন। ইলমে দিনটা থাকার কারণে শয়তানকে চিনা যাচ্ছিল। আর যদি আমরা সাধারণ যারা মানুষ রয়েছি, আমাদের মধ্যে রিয়াটা চলে আসে, আমরা সামান্য ইবাদত করি, অন্য মানুষকে, অন্য হুজুরকে বা অন্য কোনো ব্যক্তিকে আমরা ইনসাল করতে থাকি, তুমি কি নামাজ পড়ো, তুমি কি জানো, তুমি আমি তো অনেক বেশি জানি। এক মুসল্লি মসজিদের মধ্যে এভাবে সেই ইমাম সাহেবকে বলতে লাগলো, এই যে কবর জিয়ারতের মধ্যে এই কবর জিয়ারত করো, ওলিদের নাম বলো, এতগুলা ওলির নাম, এতগুলার নাম নাও, এগুলা এতগুলো নাম নেওয়ার দরকার কি? আমি তো কোনোদিন কোনো কোরআন হাদিসে পাই নাই। অনেকে আমরা এভাবে বলে থাকি, ওলিদের নাম নেওয়া হচ্ছে তাজিম সহকারে তাদেরকে স্মরণ করা, তাদেরকে ওসিলা মানা। তখন তাকে তখন ওই ইমাম সাহেব তাকে বলতে লাগলো, আসলে আপনি কি কোরআন সব পড়ে ফেলেছেন? বলছে আমি তো সব শুনেছি, আমি সব আমি আলেম না, কিন্তু আমি বড় বড় আলেম সব কিছু শুনেছি, আমি সব জানি। আসলে যে সব জানে বলে সে আসলে কিন্তু সেখানে ঢোকার পর। তখন তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা কোন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকট ওসিলা তালাশ করো, ওসিলা অনুসন্ধান করো। তো ওই বড় পীরের নাম নেওয়া, গোসপাকের নাম নেওয়া, হুসাইন সাহেব বাগদাদের নাম নেওয়া, খাজা গরিব আনাবাদের নাম নেওয়া, আলা হযরতের নাম নেওয়া, আমার নবীর নাম নেওয়া, সবগুলোতে ওসিলা, সবগুলোতে বাহানা। তাদেরকে ওসিলা মেনে তাদের দরবারে আমরা পেশ করি, তারাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে।
বাবা এখানে একটি বিষয় হচ্ছে, আপনার কথার মধ্যে আমার একটি কথা মনে পড়ে গেছে যে অনেকে অনেক ব্যক্তি বাবা সাজে না, মনে করুন নিজের মধ্যে লাল পোশাক পরে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, গলার মধ্যে অনেক তসবি দিয়ে, দাড়ি মোছের টিকটিকানায় অনেক লম্বা লম্বা চুল রেখেছে, সে বলে যে আমি একজন আল্লাহর ওলি, আমি মারফত তালাশ করছি বা মারফত কি করেছি, এরকম বলে থাকে। এই ব্যাপারে একটা রেওয়ায়েত আমার মনে পড়ে গেছে যে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী ওনারা কয়েকজন সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকে থেকে কোনো ঘি খাবো না, মাখন খাবো না, উন্নত মানের খাবার খাবো না, হাদিস শরীফের সাধন এবং উন্নত পোশাক পরবো না, এবং আমরা ঘুমাবো না, আমরা স্ত্রীর কাছে যাবো না, আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবো এবং ঘরের মধ্যে বসে আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবো, আল্লাহ তাআলাকে রাজি করবো। ওখানে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এবং আরো কয়েকজন সাহাবি ছিলেন। তো ওনারা যখন এই ঘরের মধ্যে এটা করলেন, ওনারা মিটিং করলেন, তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা আসলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কি করলেন, ওনাদেরকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তো আমি যে এই কথা শুনেছি এটা ঠিক কিনা? ওনারা বলেন জি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ওনার শরীরের মধ্যে একটু রাগ তশরিফ নিয়ে আসলো, তিনি বললেন যে ইসলাম এটা নয়, হাদিস শরীফের সারমর্ম যে এটা এটা কি ইসলাম, এটাকে সমর্থন করে না যে তোমরা মানুষের হক দেবে না এবং তোমরা স্ত্রী থেকে দূরে থাকবে, তোমরা খাবার খাবে না, এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের যেই যেটা ওনাদের মধ্যে একটা ইয়ে আসলো ওটাকে কাট করে দিয়েছেন। আসলে ওনাদের সমস্যা না, এটা হচ্ছে যে ওনাদের এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য রহমত হয়ে এসেছে। এটা আজকাল আমরা যে দেখছি যে অনেকে বলে যে আমি 30 বছর ধরে চাদর পরি না, এই এত বছর ধরে আমি এই খাবার খাই না, এই আমি এমন করি না তেমন করি না, এটা বলে ওরা আসলে মনে করে যে উনি মারফাতের অনেক একটু উপরের স্থানে চলে গেছে এবং আল্লাহ তাআলা তাদের অনেক নিকটবর্তী। আসলে তারা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে, কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে যে জিনিসটা আছে সেটা অন্য কোথাও নেই। যদি কেউ আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে পেতে চায় তাকে অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। যেমন আমরা গোসু পাক রহমতুল্লাহ তাআলাহি জীবনের মধ্যে দেখি, নালে একদম আপনি পড়েছেন হয়তো, যিনি সবসময় সুন্নতের উপর আমল করেছেন, তিনি যে আপনি কিছুক্ষণ আগে বলেন তিনি রাত জেগে ইবাদত করেছেন, তিনি দুনিয়া থেকে কিন্তু পৃথক হয়ে যাননি, তিনি দুনিয়ার মধ্যে ছিলেন, সব হক আদায় করেছেন এবং সাথে সাথে কি ইবাদতও করেছেন এবং সাথে সাথে জীবন জীবন অতিবাহিত করেছেন। জি
সেটাই। আবার অনেক বাবারা বলে না যে আমার ফজর হচ্ছে মদিনায়, জোহর হচ্ছে বাগদাদে, আসর হচ্ছে বেরিলি শরীফে। বাবা খুব সুন্দর কথা বলে, তো ভাত কেন নিজের দেশে খান, ওখানে খেতে পারেন না? তো এরকম অনেক বাবারা আছে,
মদিনা শরীফে কি হচ্ছে সেটা দেখে, কিন্তু ভাতের মধ্যে যে গোশত দিয়ে দিয়েছে সেটা দেখে না।
তো বলে যে
ভাত, অনেক বাবা আছে।
আচ্ছা, আমি এলে শুধু খুব সুন্দর বলেছেন যে তো ভাত খেতে কেন নিজের দেশে আসেন, ওখানে খেতে পারেন না? তা আসলে এরকম যারা শরীয়তের মধ্যে নাই তারা নিজেকে শরীয়ত শরীয়তের পাবন দাবি করে, আসলে এরকম না। আর যারা আল্লাহর বলি, আপনি যে ঘটনাটা বলেছেন এখান থেকে খুব সুন্দর একটা মাদানী ফুল এটাও পাওয়া যায় যে এটা শয়তান ছাড়া আর কেউ হবে না যে দুনিয়াতে থাকা অবস্থা আমার জন্য সবকিছু হালাল করে দিবে। শয়তান বলছে না আজকের থেকে তোমার জন্য সব হালাল, যে তুমি আমাকে রব মেনে নাও। তো শয়তান ছাড়া তো আমাকে কোনো কিছু জায়েজ করে দিবে, বা আল্লাহ তাআলা যা হালাল বলেছে তা হালাল, যা হারাম বলেছে তা হারাম, তো এখানে আর দ্বিতীয় কোনো সুযোগ নেই। আর আমরা যা ইচ্ছে তা পাবো সেটা হচ্ছে জান্নাতে। দুনিয়াতে কি, সে জান্নাতে যখন যাবো তখন ইনশাআল্লাহ আজ্জাবাজাল পাবো। আমি যেটা আমার মনের মধ্যে মানে আলোচনা করার খেয়াল এসেছে সেটা হচ্ছে মাহবুবে সুবহানি, তো এটা হয়েছে উনি ফরজ ইবাদত আদায় করার জন্য। কিন্তু আজ আমরা মুসলমানরা দেখি বাপু যে আমরা নাম মাত্র মুসলমান কিন্তু আমরা ফরজ থেকে আজকে অনেক দূরে। আর ফরজের মধ্যে প্রত্যেকটা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ না, অনেক সময় হজ কারোর উপর ফরজ হয় কারোর উপর ফরজ হয় না, যাকাত কারোর উপর ফরজ হয় কারোর উপর ফরজ হয় না, কিন্তু যেটা সবার সব বালেগ নরনারীর উপর ফরজ সেটা হচ্ছে নামাজ। কিন্তু আমরা প্রত্যেকটা আল্লাহর বলি লিস্ত দেখি, আমরা আমিরুল সুন্নতকে দেখি, উনি মানুষকে নামাজের ব্যাপারে তাগিদ দেয়। কেননা উনি হচ্ছেন একজন আল্লাহর বলি, উনি জানেন ফরজের কদর কি, ফরজের এহমিয়াত কি। তো আমরা যারা মুসলমান আছি, আমরা যারা আশিকে রসুল আছি, আশিকে গৌসে পাক আছি, যারা আজকে আমরা যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলাহি মাহবুবে সুবহানি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তো উনি যে নামাজি ছিলেন আমরা এখান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করছি? আমরা তো গৌসে পাক রহমতুল্লাহি তাআলাহি মুরিদ দাবি করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দাবি করি, সেটা শুধুমাত্র মুখ থেকে অন্তর থেকে না। আর বলা হয় সেটা হচ্ছে মুনাফিকির আলামত, কেননা মুনাফিকি ওই বান্দা যে বান্দা মুখ দিয়ে এক কথা বলে আর অন্তর দিয়ে অন্য কাজ করে। তো আমরা নিজে যদি নামাজ আদায় না করি আর যদি নিজেকে আশিকে আউলিয়া আশিকে রসুল দাবি করি তাহলে তো এটা মিথ্যা দাবি দেয়। তো বাবু আমিও আপনার মাধ্যমে এটা আমাদের দর্শকদেরকে বলবো যে নামাজ এটা আমাদেরকে অবশ্যই করা উচিত।
দর্শক আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল শুনবো। জি কল শুনিয়ে দিন। জি জি অনেক কষ্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, দুনিয়া এবং আখিরাতে আপনাকে সৌভাগ্যশালী বানাক, এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন। জি পরবর্তী কল।
আমরা শুনছি অনেক মাদানীপুর বাসী এমনি শিখতেছি, আসলে এগুলা থেকে আমরা অনেক দূরে ছিলাম, আর এগুলো মাদানী ছাড়ার মাধ্যমে আমাদের সৌভাগ্য হচ্ছে, অনেক ভালো লাগছে, অনেক মজা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে থাকুন ইনশাআল্লাহ আরো অনেক ইলমে দিন আপনারা শুনতে পাবেন, এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন,
প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা বা 1 ঘন্টা 12 মিনিট দেখতে থাকুন, নিজের সন্তানদেরকে দেখান, নিজের পরিবারকে দেখান, ইনশাআল্লাহ দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন। আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং অনেকজনে আমাদেরকে SMS করেছেন। একজন লিখেছেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারে জায়েজ উদ্দেশ্যের উপর রহমতের দৃষ্টি দান করুক। একজন লিখেছেন, মাশাআল্লাহ আমি সাবা থেকে দেখছি, জাযাকাল্লাহ, দেখতে থাকুন। একজন লিখেছেন যে আমি সাজ্জা থেকে দেখছি, ওমান সাজ্জা, না আচ্ছা। আরেকজন লিখেছেন, সালাম ওয়ালাইকুম আসসালাম, আমি কোরবান আত্তারি আল মাদানী, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি, আমাকে চোখের তাতা নামে মোহাম্মদ শুনিয়ে দেন, দয়া হবে। জি ইনশাআল্লাহ, আমরা চোখের তারা নামে মোহাম্মদ মাত্র শুনবো। জি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সুবহানে লিখেছে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কায়া রাসূলুল্লাহ দল যদি চাও বই জাহানে পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া হাবিবাল্লাহ কেন মুসলমান হবে না কোরবান, 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 খোদারে প্রিয় নামে মোহাম্মদ, খোদারে প্রিয় নামে মোহাম্মদ, খোদারে প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি কা ইয়া হাবিবাল্লাহ।
অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা রাজি হন এবং উভয় জগতের সাফল্য সেই ব্যক্তি পায়। আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা। জি বাপু,
জি মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো আমরা সেজন্য আপনি যেটা বলেন যে দস্তগীর, আমরা এই জন্যই বলি। তো দস্তগীর শুধু এখানেই আমাদেরকে ধরে নিয়ে যাবে না, যেন একটা রাওয়ায়ত যেভাবে আছে যে মুহাম্মদ মুহাম্মদ বলতে দুই টোট মিলিত হয়। আল্লাহ শব্দের যেমন তসকির আছে, মুহাম্মদ শব্দের মধ্যে মিমের উপর তসকির আছে। যে হচ্ছে যে মুহাম্মদ শব্দ বলার সময় উচ্চারণ করে যেভাবে দুই টোট মিলিত হয়, ঠিক তেমনি কোনো বান্দা যখন প্রিয় নবীর সুনকে যখন অনুসরণ করবে, অনুকরণ করবে, যখন প্রিয় হবে, তখন ওই দুই টোট যেমন মিলিত করে দেন আমার নবীর নাম উচ্চারণ করতে, ঠিক তেমনি আমার নবী বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুন্দরভাবে ব্যাখ্যা এইভাবে করেছেন। তো সেহেতু আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি ১৬ শাওয়াল তিনি রাতেই যখন আমার প্রিয় নবীর যখন তার দিদার হয়, তখন তিনি পক্ষ থেকে তাকে বলা হয়েছিল তুমি কী করো, তকরির করো, ওয়াজ করো। তখন তিনি বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ভাষা পারি না, এটা আমি অনারবী, আমি আর ভাষা পারি না, আমার এই জড়তা রয়েছে। তখন প্রিয় নবী তাঁর তো মোবারক কিছু তো তোমার তার মুখে দিলেন। তখন সেদিন থেকেই আমার গোসে পাক শাহিন সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তকরির করতে লাগলেন। তাঁর তকরিরের মধ্যে আর যে জড়তা ছিল সেগুলো জড়তাগুলো চলে গিয়েছে, এবং তার তকরির শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হতো। অনেক প্রত্যেক মাহফিলের মধ্যে দু চারজন মানুষ অজ্ঞান হয়ে যেত, ওগুলো শুনে শুনে দিক্কতারি হয়ে যেত তাদের অন্তরের মধ্যে, আল্লাহ তাআলার খৌফ ভয় অন্তরের মধ্যে চলে আসতো। তাহলে যেটা হচ্ছে না, দিল সের জু বা কেমিক্যাল থি হে আসার কাছে যেটা বলেছে এক শায়ের, খুব সুন্দর বলেছে যে অন্তর থেকে যে কথাগুলো বের হয় সেটা অন্তরের মধ্যে, সে তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে। যেহেতু এখন আমরা যারা আছি, আমরা যারা আজকে মানুষকে নীতিবাক্য বলি, আমরা মানুষকে নীতিবাক্য বলতে আমরা অভ্যস্ত, নীতি কাজ করার জন্য, নীতিবাক্য বলার জন্য, হিউম্যান রাইটস যেটা বলি, হিউম্যানিটির কথা মানুষকে বলি, কিন্তু নিজের মধ্যে হিউম্যানিটি বিন্দু মাত্র নেই। সেজন্য আমার কথাগুলো মানুষ যতক্ষণ শুনে ততক্ষণ তার পিছনে গিয়ে আবার আগের মতো। যেহেতু বুজুর্গরা তাই বলেন, যাই তারা করতেন তাই বলতেন, আর এখন আমরা যা করি না তা বলি, যা বলি তা করি না।
যেমন একজন আপনার কথায় আমার একটি কথা মনে পড়ে গেছে যে একজন অনেক বড় আলিম সাহেব আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া সম্পর্কে বলেন যে ইলিয়াস কাদেরি প্রথমে নিজে আমল করেন, তারপর আরেকজনকে আমল করার জন্য বলেন। আপনি এটা দেখেন যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া প্রথমে তিনি নিজেই সাদা কাপড় পরেছেন, দুইটা পকেটওয়ালা, তারপর বলছেন যে আপনারাও পরেন। তিনি প্রথমে নিজে রঙিন হয়েছেন, তারপর বলেন যে আপনি রঙিন হন।
আজকে দেখুন ইলমে দিন চর্চা করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। তখন ইমাম আজমের যুগ থেকে, আমার প্রিয় নবীর যুগ থেকে শুরু করে, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে, তারা তো ইলমে দিনের দরস দিয়েছেন গাছতলা গাছতলায়। সেখান থেকে বুজুর্গ হয়েছেন, সেখান থেকে মাজহাবের ইমাম হয়েছেন, সেখান থেকে ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন। আজকে এতগুলো প্রতিষ্ঠান, এতগুলো শিক্ষা কেন্দ্র, আজকে বুজুর্গ এইভাবে ওই রকম বৃত্তি উঠাচ্ছে না কেন? কারণ যারা তখন যারা শিক্ষা দিয়েছিল তারা মুখলিফ ছিল, এবং তারা টাকার জন্য শিক্ষা দেয় নাই, তারা টাকার জন্য মানুষের সাথে নীতিবাক্য বলে নাই, তারা নিজেরাও নেককার ছিল, আরেকজনকে নেককার বানানোর জন্য মন মানসিকতা টেন্ডেন্সিটা ছিল, এবং অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল যে আমি নিজেও আশেক রসুল হব, আরেকজনকে আশেক রসুল বানাবো, আমি নিজেও রব তাআলার দয়ার দয়া ধরে আঁকড়ে ধরবো, এবং তাকেও আল্লাহ তাআলার দরবার থেকে দূরে না সরার জন্য চেষ্টা, তাকে ওই কাজে লিপ্ত করাবো। কারণ আল্লাহ তাআলা ইশাদ করেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তার উপর ভরসা করেন তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলাকে যথেষ্ট এটা মনে করি না, আল্লাহ দয়ার কথা চিন্তা করি না, আমরা আমাদের ব্যাংক ব্যালেন্সকে প্রাধান্য দিচ্ছি, ব্যাংক ব্যালেন্সে আমার জন্য যথেষ্ট ওইটাকে মনে করি, রব তাআলার দয়াটা আমাদের জন্য যথেষ্ট নয় এটা মনে করি। অভাব আগমন করবে, বুজুর্গরা তো অনেক অভাবে ছিলেন। আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই অভাবের কারণে যখন টাকা তখন শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি খাবার আহরণের জন্য পাহাড় পর্যন্ত গিয়েছেন, দেখা যাচ্ছে সেখানেও ৭০ জন বুজুর্গ খাবার অন্বেষণে ছিল। তখন তিনি সেখান থেকে চলে এসেছেন, আবার মসজিদে চলে এসেছেন, মসজিদে এসে শুয়ে আছেন রব তাআলার দরবার। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে মসজিদ, সবচেয়ে উত্তম ঘর, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। তখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি সেখানে ছিল যার কাছে ৮ দিরহাম দিয়েছিলেন গৌসে পাকের আম্মাজান, সেখানে তিনি ওইখান থেকে কিছু খাবার নিয়ে এসে এখানে ছিলেন, তখন তিনি বলতে লাগলেন, এই বালক তুমি কি জানো আব্দুল কাদের কে, সে কোথায় থাকে? তখন গোসপাক বলতে লাগলো, আমিই তো আব্দুল কাদের, আমি আব্দুল কাদের। তো তাই নাকি? বলছে, আমাকে ক্ষমা করে দিবেন, আপনার আম্মা যান আপনার জন্য 8 দিরহাম দিয়েছিল, আমি অনেকদিন আপনাকে খুঁজেছি পাইনি, আজকে আমার পাতেও শেষ, আপনার এই যে 8 দিরহাম দিয়ে সেখান থেকে অল্প কিছু দিরহাম খরচ করে আমি খাবারের আয়োজন করেছি, এগুলো এগুলো আমার নয়, এগুলো হকদার হচ্ছে আপনি, আপনি আহার করুন। তখন গোসপাক তাকে নিয়ে আহার করলেন, কিছু দিরহাম নিজে রাখলেন, কিছু তাঁকে দিলেন। তাহলে দেখুন আল্লাহর উপর তিনি ভরসা করেছেন যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করতেন, সেজন্য আল্লাহকে মসজিদে এসে ইবাদত করে সেখানে পরে রইলেন। আর আল্লাহ রিজিকের ব্যবস্থা 8 দিন পর্যন্ত না, অনেকদিন হয়ে গেল, সেখানে ঘুরতে লাগলেন আর রিজিক তার কাছে পৌঁছিয়ে দিলেন। তাহলে রব তাআলা যদি, তাহলে বাপু চিন্তা করলো তো অনেক কিছু আছে, অনেক কথা বলার আছে, যে মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, আমাদেরকে দুকাই ফেলে দেন না, আমার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, টাকা থাকতে হবে, না হলে সমাজের মধ্যে আমাকে মানুষ কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলে সেটার ভয়, আল্লাহ কি বলে সেটার ভয় আমাদের নেই। সেই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা দরকার, বুজুর্গদের আলোচনা করা মানে এখান থেকে অনুসরণ অনুকরণ অনুকরণ করার ইস্তিহাটা মনের মধ্যে জাগ্রত করা, যেটা ঘুমন্ত ছিল সেটাকে জাগ্রত করা এবং সেভাবে পথ চলা। নাহলে আমির আহলে সুন্নাত একজন ব্যক্তি যদি আজকে পুরো 200টি দেশের মধ্যে যদি আজকে সুন্নতের প্রচার করাতে পারেন, আমরা যে কজন রয়েছি আমরা শুধু আমাদের পরিবারের মধ্যে প্রচার করতে পারি না।
আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক। বাপু আসলে খুব সুন্দর আলোচনা আমরা করছি, ইনশাআল্লাহ আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে এবং সময় আমাদের অনেক সংক্ষিপ্ত, সেটি হচ্ছে আমরা আমাদের যে মুবাল্লিগগণ আছেন তাদের কাছ থেকে ওনাদের পছন্দনীয় গৌস পাক রহমতুল্লাহ তাআলার এক একটি মানকাবাতের কয়েকটি কলি আমরা শুনবো। যে এখন এটা হচ্ছে যে এখন আপনার যেটা পছন্দ উর্দুতে হোক বাংলাতে হোক, তো যেটা হয়তো আপনি গৌস পাক রহমতুল্লাহ ভালোবাসায় যখন বিবর হন তখন আপনার আপনার মুখ দিয়ে কোন কালামটি বের হয়, ওরকম একটা কালাম আপনি আমাদের শুনবেন।
বেশ অবশ্যই।
ও নিদিগর রাজ মহারচনা মুদর সালাম কানি আব্দুল কাদের জিলানি, ও নিদিগর রাজ মহারচনা মুদর সালাম কানি আব্দুল কাদের জিলানি, পাকরে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, রসুল পাকের তুমি পিয়ারা মৌলা নির্নয়ন তারা, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, পঞ্জাতানের দোহাই তোমার কর মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগর রাজ মহারাজ নাও মুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি, পাহকরো ডাকো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা।
আমরা তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ মানে আমরা যেটা তসাউরে মুর্শিদ করি, মূলত আমরা তসাউরে মুর্শিদ করি আমাদের পীর মুর্শিদের, আর নিজের পীর মুর্শিদের মাধ্যমেই গোসে পাককে পাওয়া যাবে, গোসে পাকের মাধ্যমে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। তা আপনি যেটা বলেছেন যে যখন আসলে ওইটা তো মুর্শিদের শানে আমরা তসাউরে মুর্শিদ করি। যাই হোক, আজকে নতুন একটি গোসে পাক আমি কখনো পড়ি নাই, তারপর চেষ্টা করব, এটা উর্দুটা আমার মনে আছে ওই হিসেবে বাংলা সুর দিয়ে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো আর কি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
দরবার যে আসি তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে দরবার যে আসি তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ দেওয়ালা মুর্শিদে দরবার দে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে দরবার দে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে 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 ঈমান সুরক্ষিত হলো বাগদাদ শয়তান থেকে ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ ওয়ালা মুর্শিদে বাগদাদ ওয়ালা মুর্শিদে
শাহাবের কাছ থেকে একটা শুনবেন জি
খোদার দয়া মোদের উপরে ছায়া গোসে আজমের খোদার দয়া মোদের উপরে ছায়া গোসে আজমের উপরে জগতে মোদের সাহারা গোসে আজমের মুরি দিলা তখফ বলে দিল আশা গোলাম দের মুরি দিলা তখফ বলে দিল আশা গোলাম দের গোলাম গোসে আজমের কিয়ামত ভর নির্ভয় থাকো গোলাম গোসে আজমের আমাদের মান সম্মান কার হাতে আমাদের মান সম্মান কার হাতে বিপদ দূর করা জানো কার কাজ গোসে আজমের বিপদ দূর করা জানো কার কাজ গোসে আজমের খোদার দয়া মোদের উপর ছায়া গোসে আজমের
অবশ্যই আমাদের উপর গোসে পাক রহমতুল্লাহ তাআলার ছায়া আছে, দুনিয়া তো থাকবে আখিরাতও থাকবে। দর্শক এখানে একটি বিষয় হচ্ছে যে অনেকে যদি আস্তে আস্তে শিকার হয়ে থাকেন যে বিপদ দূর করা জানো কার কাজ গোসে আজমের, অবশ্যই অনেকের হয়তো এটা আসতে পারে, কিন্তু আমরা আল্লাহ তাআলা অবশ্যই বিপদ দূরকারী, সব বিপদ আল্লাহ তাআলা দূর করবেন, কিন্তু অনেক সময় আমরা মুসিবতে পড়ে বন্ধুকে ফোন দিই ভাই আমি একটু মুসিবতে পড়ে গেছি আমাকে সহযোগিতা করো, তো সেক্ষেত্রে এটা আপনারা চিন্তা করে নেবেন, যাই হোক আল্লাহ তাআলা আসানি দান করুক। জি দেখেন ভাই গোসুবাক রহমতুল্লাহ যে আমরা আউলিয়া কিরামের যে পদমর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম,
তো আউলিয়া কিরামদের সিরাতের মধ্যে এটাই পাওয়া যায় যে আউলিয়া কিরাম রহিমাহুমুল্লাহুল মুবিন যারা ছিলেন ওনারা সবসময় আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য এতই ব্যস্ত থাকতেন যে সবসময় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজ করতেন। কিন্তু আমরা যদি দেখি যে আমরা বান্দাকে রাজি করার জন্য ব্যস্ত হয়ে থাকি, তো এটা করলে তো কখনোই আমরা আল্লাহর ওলি হওয়ার সৌভাগ্য অর্জন করবো। আল্লাহর ওলি হওয়া কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, আর এটা আল্লাহ তাআলা নির্বাচন করা ছাড়া কেউই হতে পারবে না। তো আমার যেটা বলার মাকসাদ সেটা হচ্ছে আমরা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা করি করব। কেননা আল্লাহ তাআলার জন্য যে ফানা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আর এখন আমরা শুনেছি যে মাহবুবে সুবহানি, তো মাহবুবে সুবহানি এটা এতই সামান্যতম লকব না যে গোসে পাক রহমতুল্লাহ তাআলাকে এমনি এমনিই দিয়ে দেওয়া হলো। ওনার সিরাতের মধ্যে এটা ছিল যে উনি সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতেন, কোনো বান্দাকে রাজি করার জন্য না, কোনো বান্দাকে দেখানোর জন্য না। এজন্যই তো যখন উনি চলতেন ফেরেশতারা ওনাকে পদ করে দিতেন, জায়গা করে দিতেন, যেহেতু আল্লাহর অনেক বড় বলি সেদিকে তশরিফ নিয়ে যাচ্ছেন। তো আমাদের উচিত যে আমরা যখনই কোনো কাজ করব, কোনো ইবাদত করব, এখন তো বাপু আমাদের মধ্যে রিয়া নামক যে বিষয়টা সবচেয়ে বেশি চলে এসেছে, সেটা মানে সামান্যতম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করি পাবন্দির সাথে, আমরা নিজেকে নিজে অনেক কিছু মনে করি, সমাজের মধ্যে অনেক নিজেকে সম্মানিত দাবি করে থাকি, কেউ যদি তাজকিরাও না করে আমরা নিজ থেকেই বলে দিই যে আমি আলহামদুলিল্লাহ অনেক ইবাদত করি, অনেক আমল করি, এগুলো বলে থাকি, তো এগুলো তো আসলে আউলিয়ে কিরামদের সিরাতের মধ্যে এগুলো নাই। তো আমরা যে বসে আউলিয়ে কিরামদের সিরাত সম্পর্কে শুনছি, তো এখান থেকে এটাও একটা শিক্ষা গ্রহণ করে নেই যে আমরা যদি ইবাদত করি সেটা যাতে মওলার সন্তুষ্টির জন্য করি।
খুব সুন্দর বলেছে যে রিয়ার কথা, আসলে ইবাদত এটা তো মানুষকে দেখে করানো হয়, হ্যাঁ মানুষ তো যে পাঁচ ওয়াক্ত নামাজ সেটা ভারী চালাই করি।
যে বাহাজাতুল আসরার মধ্যে ছিল যে বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা তালাশ করতে গিয়েছে যে গোসপা কি আমল করেন, না হলে উনিও জানতেন না যে গোসপা কি আমল করেন, এটা তো তালাশ করতে গিয়ে প্রকাশ পেয়ে গেছে যে গোসপা কেমন এমন করতেন।
যে আসলে ইবাদত রিয়াজত এটা করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়, রব তাআলা সন্তুষ্টির জন্য। আমরা সামান্য একটা যে উদাহরণ দিলে বোঝা যাবে যে 50 বছর 60 বছর 40 বছর যে হায়াত অতিবাহিত করবো সেটার জন্য ভালো একটা বাসস্থান তৈরির জন্য আমরা চিন্তা করে থাকি, প্ল্যান করে থাকি, ভালো একটা বাসা হলে সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু অন্ধকার কবরে যে বছরের পর বছর থাকতে হবে সেটার জন্য আমাদের প্ল্যান কি, আমাদের প্রস্তুতি কি? বুজুর্গরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে ওই আখিরাতটাকে প্রাধান্য দিয়েছেন, সেজন্য তারা বুজুর্গ হয়েছেন এবং তারা আল্লাহ পাকের নিয়ামত লাভ করেছেন। যেন আমার শাহিন সাহেব বাগদাদ নদুর কৌসর পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা খুবই সুন্দর বলছেন যে কাদামি হাদিহি আলা রাকবতি এবং কুল্লি ওয়ালিইল্লাহ, তার আমার অর্থাৎ প্রত্যেক ওলির আল্লাহর ওলির কাঁধে আমি গোসে পাকের কদম এবং কদম স্থাপিত। তাহলে এই বাক্য যখন উচ্চারণ করা হলো তখন সাথে সাথে একজন দুইজন নয় 313 জন আল্লাহর ওলিরা সবাই গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। মক্কাশরী মদিনীশের মধ্যে তখন 17 জন আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, তারা মাথা ঝুঁকিয়ে দিয়েছেন এবং সমুচ্চরে সবাই বলতে লাগলো। রাওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে যে সফিনাতুল আউলিয়া কিতাবের মধ্যে এভাবে রয়েছে, ওই সময় আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদকে আমার নবী একটা পোশাক পরিধান করিয়ে দিয়েছেন ওই সময়। এবং ওই সময় এই কথা শুনে সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমতুল্লাহ তাআলা তখন তিনি বলতে লাগলেন যে কদমুকা, আপনার কদম, আলা আইনি ওয়া রাসি, রাসির মধ্যে যে মর্যাদা সেটা ইয়ার মর্যাদা হচ্ছে নিজের দিকে, খাজা মুঈনুদ্দিন চিশতির দিকে, যে আপনার কদম সু আপনার কদমুকা, আপনার কদম আমার চোখে এবং মাথার উপর। তখন এটার ভালোবাসার কারণে তিনি মহাব্বত করে চোখে এবং মাথায় নিয়েছেন আর গোসে পাক তাঁকে লকব দিয়েছেন সুলতানুল হিন্দ। তাহলে আসলে কথা হচ্ছে রতনে রতন চিনি, গোসে পাক যেমন রতন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিদি হতে নিয়ে তেমন রতন, রতনে রতন চিনেছেন, দুজনে নিয়ামত দ্বারা জন্ম হয়েছেন। সুতরাং আজকে আমরা যারা রয়েছি আমরা শুধু মুখে বললে হবে না, আমাদের আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা সকলেই জানি আমরা পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিয়ে থাকি, যখন এসএসসি পরীক্ষা দেবো, দাখিল পরীক্ষা দিব, এই জন্য কত প্রিপারেশন আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি। সামান্য নতুন জব করতে যাব কত প্রিপারেশন, কালকে সকালে ফ্লাইট হবে কত প্রিপারেশন, ফ্লাইট যদি 8টায় হয় 7টা গিয়ে বসে থাকি এক ঘন্টা আগে, কী জন্য? আমাকে জাস্ট টাইমে পৌঁছতে হবে যাতে মিস না হয়। আজকে ফজর নামাজটা আমাদের মিস হয়ে যায়, আজকে অনেক অধিকাংশ নামাজ নামাজই পড়িনি, শুধুমাত্র শুক্রবার 2 রাকাত নামাজ দিয়েই দাবি করি আমরা বড় মুসলমান। তাহলে এভাবে তো হবে না, কারণ হায়াতটাকে এভাবে যদি চলতে যাই তাহলে বাপু দেখেন গোসে পাক থেকে শুরু করে যত বুজুর্গ রয়েছে আর ফিরোজ যারা যত বুজুর্গ রয়েছেন, বুজুর্গান কেরামের সন্তান যারা রয়েছে তারা দুনিয়া করেছেন, যে সন্তান সন্ততি ছিল তারাও যুগের যুগশ্রেষ্ঠ বলি হয়েছে। তো আজকে আমাদের সন্তানরা বলি হওয়া দূরের কথা, একজন নেককার বান্দা হতেও কষ্টকর হয়ে যাচ্ছে। কি জন্য? আমি নিজে নেককার নই, পরিবেশটা আমি নেককার হওয়ার সে পরিবেশটা আমরা তাদেরকে দিই নাই। এই জন্য আমি যেমন গেলাম গোল্লায় আমার সন্তানরাও যাচ্ছে গোল্লায়, কারণ তারাও নেককার হওয়ার সে ইস্তিহা পাচ্ছে না। আজকে আমরা যদি মনে করেন কেউ যদি দুষ্টুটি করে যখন সে তাকে যখন কালপিঠে যখন চিহ্নিত করা হয় তখন অপরাধী হিসেবে আখ্যায়িত করা তখন সে বলছে আমার দোষটা আমার বাবার দোষ, আমার বাবা আমাকে এখানে কেন ভর্তি করিয়েছে, আমি সে আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেভাবে শিক্ষা গ্রহণ করেছি, যার কারণে আমার এই অবস্থা। যেখানে দুনিয়ার মধ্যে এভাবে বাবার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে খবর তো অটোমেটিকলি এমনি চাপাই দিবে, যখন এটা আমার দোষ না এটা আমার পিতামাতার দোষ, ওনারা আমাকে এলমে দিন থেকে দূরে রেখেছেন
শিখেছি। আমাদের দিন তো এরকম বলা হবে না, অনেক অনেকে অনেকে বলবে, পরিবার বলবে যে
জি
পরিবার বলবে যে আমি তো আমরা তো ওনাকে বা আমার স্বামীকে বা আমার বাবাকে অবৈধ ইনকাম করে আমাদেরকে খাওয়াতে বলিনি এরকম।
আর বাপু এটা হচ্ছে যে এখন তো মাফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মিজানের মতো আম্মিজান এখন পাওয়া যায় না, খুবই দুষ্কর। এই জন্য আমাদের আম্মিজানের গর্ব থেকে আল্লাহর বলি আসছেন না।
একজন ব্যক্তি খুব সুন্দর বলেছে, বলেছে যখন অবৈধ সম্পর্ক করেন একজন ব্যক্তি, মানুষ যখন অবৈধ সম্পর্ক করেন তখন কোনো নারী সেটা মেনে নেয় না। অবৈধ সম্পর্ক অবৈধ কেন, এটা তো অবৈধ। তোমার বৈধ স্ত্রী একজন আছে, তুমি আরেকজনের সাথে যে কথা বলছো, বেগানারের সাথে কথা বলে যাচ্ছ, সম্পর্ক যাচ্ছ, এটা অবৈধ না। তো অবৈধ সম্পর্ক কোনো নারী মেনে নি, কিন্তু অবৈধ টাকা টিকে মেনে নেয়। স্বামী যখন অবৈধ টাকা ইনকাম করে, না না অবৈধ টাকা বেশি ইনকাম করো, সামনে ফ্ল্যাট নিতে হবে। আপনি অবৈধ নারীর সম্পর্ক স্বামীকে অবৈধ নারীর সাথে সম্পর্ক করতে আপনি বিরত রাখেন, অবৈধ সম্পর্কে বিরত রাখেন, অবৈধ টাকা ইনকাম করতে কেন বিরত রাখেন না, সেটাই প্রশ্ন।
আর বাপু আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন যে আমরা এখন দুই রাকাত মুসল্লি, দুই রাকাতের মুসল্লি হয়ে গেছি। আসলে আমরা কি হয়ে গেছি জানেন, আমরা হচ্ছে সেই পিঞ্জিরের মধ্যে বদ্ধ পাখির মতো। আমাদের দিলটা যখন আমরা মসজিদের জন্য যাই, তাও জুমার জন্য, তখন আমাদের মসজিদে যাওয়ার পর মনটা ছটফট করতে থাকে, কখন আমরা মসজিদ থেকে বের হব, কখন ইমাম সাহেব খতিব সাহেব খুতবাটা শর্ট করবে, আর আমরা তাড়াতাড়ি এখান থেকে ফেসবুকে আবার বের হয়ে দুনিয়া আলাপে চলে আসতে পারবো।
আসলে যখন আসি না গাড়ির মধ্যে যখন থাকি লোকাল, তখন দেখা যায় সবাই একা মনে একা জানে, সবাই ফেসবুকে।
হ্যাঁ
ওইখানে কোনো একদিন আল্লাহর বান্দা এমন নেই যে গাড়িতে উঠলাম গাড়িটা দোয়াটা পড়ে নি, কোন গাড়ি কোন দিকে চালাচ্ছে আল্লাহ পাকে ভালো জানেন, সেই জন্য আল্লাহ পাকে স্মরণ করা। কারণ অনেক গাড়ি উঠলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভয়ের মধ্যে থাকা সে ভয়টা নেই, কেউ গান শুনছে, কে ফেসবুক নিয়ে ব্যস্ত, সবাই যা যার মতো ব্যস্ত।
একজন বলেছেন, খুব সুন্দর বলেছেন যে আমাদের মনটা যাতে পিঞ্জিরের মধ্যে মানে বেঁধে রাখা পাখির মতো না হয়, আমাদের মনটা যাতে মাছের মতো হয়। কেন, মাছকে যখন পুকুরের পানি থেকে বা কোনো পানি থেকে তুলে আনা হয় সেটা ছটফট করতে থাকে, আর পানিতে দেওয়ার সাথে সাথে সেটা আবার আগের অবস্থানে চলে যায়। তো মুমিনদের অন্তরটাও এমন হওয়া চাই যে মসজিদ থেকে যখন বের হবে তখন ছটফট করতে থাকবে, কখন মসজিদের দিকে আবার যাবে। আসলে তো আল্লাহর বলিরা এটাই করে, যখন জোহর পড়ে আসে তখন চিন্তায় থাকে কখন আসরের টাইম হবে, উনি নিজে কি প্রস্তুত করে রাখে কখন আবার মসজিদের দিকে আমি প্রত্যাবর্তন করব, কখন যাব ফিরে যাব। তো মুমিনকে এমন হওয়া চাই, দুই রাকাতের মুসল্লি না হওয়া চাই।
বুঝার তৌফিক দান করুন। দর্শক আমাদের সময় একদম শেষ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।